This track was downloaded from FusionBD.com.
Yachil presents Glasha.
শুনছেন এপিসোড আইডি 99.2। শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শারমিন। আর এয়ারটেল প্রেজেন্স কুয়াশা মানে ভয় ছাড়া যেখানে মজা ইম্পসিবল। তো সেই ভয়ের মজা নিয়ে আজকে শুরু করছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশার প্রথম গল্প। গল্প পড়ে শোনাবে সেতু, আর গল্পের লেখকের নাম বিমল কর, গল্পের নাম লেখকদের গুপ্ত সভা। কিন্তু গল্প শুনতে যাবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম, এয়ারটেলে 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525 হ্যাশে। চলে যাচ্ছি আজকের প্রথম গল্পে। আবারও নাম জানাচ্ছি গল্পের। গল্পের নাম হচ্ছে লেখকদের গুপ্ত সভা, লিখেছেন বিমল কর, পড়ে শোনাবে সেতু। গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাবো পরের পর্বে, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আপনার সাথে আছি আমি শারমিন, সঙ্গেই থাকবেন।
কাগজে সব খবর ছাপা হয় না, বিশ্ব সংসারে যা ঘটে রোজ তার কতটুকুই বা ছাপা হয়। এই খবরটাও ছাপা হয়নি, অবশ্য আমরা ছাপানোর চেষ্টাও করিনি। না করার দুটো কারণ ছিল। আগে আগে দু চারবার কাগজওয়ালাদের অনেক বলে কয়ে হাতে পায়ে ধরেও কোনোদিন আমাদের খবর ছাপাতে পারিনি। ওরা আমাদের দিয়ে ঠাট্টা করেছে, মজা করেছে, বলেছে আপনারা হলেন বস, বুঝতে পারছেন, কাজেই আমরা আর ওপথ মানাই না। কে যাবে অপমান সহিতে কাগজওয়ালাদের কাছে? বঙ্গীয় গোয়েন্দা গল্প লেখক সমিতিকে যারা বোগাস বলে তারা অভদ্র ছাড়া আর কি। এবারে আরো একটা কারণ ছিল যার জন্য কারো কাছে আমাদের যাবার উপায় ছিল না। আমরা ঠিক করেছিলাম এবার আমরা যা করব একেবারে গোপনে করব, শুধু গোপনেও নয়, এমন ভাবে করব যাতে কাকপক্ষেও না জানতে পারে। আমরা তাই এবারের সভার নাম দিয়েছিলাম গোয়েন্দা লেখক গুপ্ত সভা, কার্যকরী সমিতির সভা আর কি। সভা বড় করার ইচ্ছা আমাদের ছিল না, মাত্র 10-12 জনের সভা। সত্যি বলতে কি, এটা একরকম প্রস্তুতি সভা। মোটামুটি সব ঠিক হয়ে গেলে বেশ বড় করে এক সারা ভারত গোয়েন্দা লেখক সভা করার ইচ্ছা ছিল। কালী করালী বিশ্বাস, যিনি আলেয়া ছদ্মনামে 40-50টা রহস্য কাহিনী লিখে ফেলেছেন, তিনি অতি সজ্জন লোক এবং ধনীও বটে। বই লিখে ধনী নন, পৈতৃক ধনে ধনী। করালীবাবু প্রস্তাব করেছিলেন পাণ্ডবেশ্বরের কাছে তাদের একটা ভাঙা কুঠি আছে, কলিয়ারি উঠে যাওয়ার পর ওই কুঠি ভূতের বাড়ি হয়ে পড়ে আছে। জায়গাটা বেশ গা ছমছম করা, কাছাকাছি কোনো গ্রামও নেই, গোয়েন্দা গুপ্ত সভার উপযুক্ত জায়গা হতে পারে সেটা। আমরা সবাই রাজি হয়ে গেলাম, থাকা খাওয়া অন্ডাল থেকে আসা যাওয়ার ব্যবস্থা করালীবাবুই করলেন, আমরা হলাম তার অতিথি। গুপ্ত সভায় যোগ দিতে গিয়ে দেখি আমাদের 12 জনের মধ্যে 3 জন আসতে পারেননি, একজন ম্যালেরিয়ায় জ্বরে পড়েছেন, একজন বাতে কাবু, আর দুলাল দত্ত মিনিবাসের গুঁতো খেয়ে হাত ভেঙেছে। দুলাল বেশ বলিয়ে কুইয়ে ছেলে, কম বয়স, গোটা দশেক মাত্র বই লিখেছে, তাতেই তার নাম ডাক হয়েছে যথেষ্ট। সে নাকি ফরাসি কায়দায় গোয়েন্দা গল্প লিখে। তো আমরা 9 জন পাণ্ডবেশ্বরে জমায়েত হলাম গুপ্ত সভা করতে। কুঠি বাড়ি দেখে চোখ মন সব ভরে গেল, বেশ পুরনো বাড়ি, ভাঙা চোরা, দেয়ালে ফাটল, মাথার ছাদ ভেঙে পড়ো পড়ো অবস্থা, ইঁদুর গিরগিটি ছুঁচো আসলার কোনো অভাব নেই, ভাঙা দরজা জানালা, সাপখোপও হয়তো আছে, তবে ডিসেম্বর মাসের কড়া শীত বলে তারা গর্ত থেকে বেরোচ্ছে না। কুঠির চারিদিক আগাছায় ভরা, দু চারটে বড় সড়ো গাছ ছাড়া বাকি সবই আগাছা, কুলঝোপ, বন তুলসী, আকন্দ, কাটা গাছ, নয়নতারা ইত্যাদি। বাড়ি যেমনই হোক, করালিবাবু লোককলসর লাগিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা মন্দ করেননি। টাকা ফেললে কি না হয়, বাঘের দুধও জুটে যায়। রাত্রে আমাদের গুপ্ত সভার অধিবেশন বসলো, চমৎকার ব্যবস্থা। বসার জায়গা বলতে ভাঙা চেয়ার, পেপায়ের টুল, মচকানো বেঞ্চি, প্যাকিং বাক্স, একটা হেলে পড়া গোল টেবিলও ছিল, আলো বলতে লণ্ঠন। লঞ্চনের কাজ ছিল নীল রং করা, ফলে আলোর চেয়ে অন্ধকারটাই বেশি জমছিল, আর আমরা মাথা থেকে পা পর্যন্ত গরম পোশাক মুড়ে বসে আছি। চা, সিগারেট, চুরুট, যার যা ইচ্ছে নাও আর খাও। করালিবাবুকে সভাপতি করে আমাদের সভা যখন মাঝপথে, বেশ জমে উঠেছে আলোচনা, তখন কে একজন ভারী গলায় বার কয়েক কেশি উঠল। আমরা কান করলাম না, আমাদের মধ্যে কেউ হবে, যা শীত আর ঠান্ডা, হাঁচি কাশি তো হবেই। প্রতুল মুখুজ্জিকে লোকে বলে বাঙালি গোয়েন্দা লেখকদের রাজা, গোয়েন্দা সম্রাট। ওর বইয়ের সংখ্যা 82। উনি বলছিলেন, আমাদের উচিত একটা গিল্ড করা, বিদেশে এরকম অনেক গিল্ড অ্যাসোসিয়েশন আছে গোয়েন্দা লেখকদের। গিল্ড না থাকলে আমরা নিজেদের স্বার্থ আর বাঁচাতে পারবো না, লোকে আমাদের ছোট নজরে দেখবে, সাহিত্যিক সমালোচক পাবলিশার্সরাও আর সম্মান দেবে না, আমরা কোনো দিনই মেডেল বা পুরস্কার পাবো না, বুঝতে পেরেছ? প্রতুল মুখুজ্জির কথা শেষ হতে আমরা সবাই যখন হাততালি দিচ্ছি, তখন হঠাৎ আবার সেই কাশির শব্দ, এবার ভারী কি কাশি, তারপর কার যেন বিশ্রী গলা শুনলাম, স্টাপেট যাতে চাপা ফেকলুর দল। কে কে কথা বলল, ফেকলুর দল মানে কি? আমরা সবাই মুখ ঘুরিয়ে লোকটাকে দেখবার চেষ্টা করলাম, অন্ধকারে ঠাউর করা যায় না। প্রতুল মুখুজ্জি কড়া গলায় বললেন, কে কথা বলল, কে কে কথা বলল?
আমি।
গলা তো নয় যেন ইঞ্জিনের ভো।
কে আপনি?
পাঁচকড়ি পালিত।
পাঁচকড়ি পালিত? আমরা অবাক, এমন নাম তো আমাদের কারো নয়, কে পাঁচকড়ি পালিত? জীবনেও এমন নাম শুনিনি। পাঁচকড়ি নামে এক বিখ্যাত গোয়েন্দা লেখক ছিলেন এককালে, কিন্তু তিনি তো স্বর্গে, পাঁচকড়ি। করালিবাবু বললেন,
পাঁচকড়ি পালিত বলে কেউ নেই এখানে, তুমি কে ঠিক করে বলো তো।
অট্টহাসি না হলেও একটা হাসি শোনা গেল। তারপর দেখি প্রায় দরজার কাছ থেকে একটা লোক উঠে দাঁড়ালো, অন্ধকারে ছাই দেখাই যায় না ভালো করে, তবু মনে হলো লোকটা বেজায় মোটা আর বেটে, একেবারে পিপের মতন, কালো কম্বলে আপাদমস্তক ঢেকে রাখলে যেমন দেখায়, ভূতের মতন সেই রকমই দেখাচ্ছিল। বোধ হয় কালো কম্বল কেটে প্যান্ট কোট এগুলো বানিয়েছে, কিংবা ভূত কম্বলের আলেস্তার চাপিয়ে এসেছে। গলায় মাফলার, মাথায় টুপি। খগেনবাবু বললেন,
তুমি পিপি হও আর হিপি হও, তুমি এখানে কেন, কে তোমায় ঢুকতে দিয়েছে? এটা আমাদের গুপ্ত সভা, সিক্রেট মিটিং, তুমি এলে কেমন করে, আশ্চর্য।
পাঁচুপালিত বললেন,
আমি কেমন করে ঢুকলাম সেটা তোমাদের মাথায় ঢুকলে তোমরা তো মানুষ হতে, তোমরা গাধা।
আমরা গাধা? লোকটা বলে কি? আমাদের এখানে প্রতুল মুখুজ্জি, রজনী সার্খেল, খগেন পুরকায়স্থর মতো বিখ্যাত গোয়েন্দা লেখকরা রয়েছেন, রয়েছেন করালি বাবু। এরা শুধু সুপরিচিত লেখক নন, বয়স্ক ব্যক্তি, এদের গাধা বলছে লোকটা, কি স্পর্ধা! জগদীশ বসাকের গলা পেলাম, রেগে গিয়েছে, চিৎকার করে বলল,
তুমি কে হে অসভ্য বাদরি তোর কোথাকার, হু আর ইউ, এখানে কেমন করে ঢুকেছি তুমি, তোমায় কে আসতে দিয়েছে এখানে, আর যদি একটা কথা বলো মেরে ফ্ল্যাট করে দেবো তোমাকে, যাও বেরিয়ে যাও, না গেলে ঘাড় ধরে বের করে দেবো।
জগদীশের হুঙ্কার শুনে মনে হলো পাঁচুপালিতকে সে হয়তো সত্যিই মারধর করবে। জগদীশ সেটা করতেও পারে, রক চটা লোক, বয়সও বছর ৪০। একসময় বক্সিং এ মেডেল পেয়েছে মুঠো মুঠো। ভেবেছিলাম পাঁচুপালিত ভয় পাবে, কিন্তু হায়, ভয় কোথায়। লোকটা বরং আরো তুচ্ছ তাচ্ছিল্য করে বলল,
ঘাড় ধরবে কি জগদীশ বসাক নাকি? এসো এসো, ধরো ঘাট, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। কান ধরে দুগালে দুটি থাপ্পড় মেরে থানায় ভরে দেবো একেবারে।
থানা? থানায় ভরে দেবে? ব্যাপারটা কি? পাঁচুপালি থানায় ভরে দেবার ভয় দেখাচ্ছে? তাছাড়া ও জগদীশের নাম জানলো কেমন করে? জগদীশ প্রায় উঠে পড়তে যাচ্ছিল। করালিবাবু তাকে বসিয়ে দিয়ে বললেন, পাঁচুকে
এবারই আমার, আমি এখানে বন্ধুদের নিয়ে বসে মিটিং করছি, তুমি কার হুকুমে এখানে এসেছো বলো? কেন এসেছো? আমরাই তো তোমাকে থানায় দিতে পারি, তুমি কে?
পাঁচু তাচ্ছিল্যের গলায় বলল,
আমায় থানা চেনাবেন না করলে বাবু, আমার নাম পাঁচ কড়ি পালিট, ওরফে পাঁচু পালিট, ওরফে পিপি, ওরফে পাঁজির পাঁজরা, ওরফে পাষণ্ড পীড়ন, ওরফে পুলিশ।
পুলিশ? আমরা যেন আঁতকে উঠলাম। পাঁচু পালিত উপহাসের গলায় বলল,
আগে হ্যাঁ তা বলতে পারেন, দেখেছেন পুলিশ?
প্রতুল মুখার্জি হঠাৎ নরম হয়ে বললেন,
পুলিশ দেখবো না, কত রকম পুলিশ দেখলাম, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, রেল পুলিশ, জল পুলিশ, আমাদের তো ভাই পুলিশ নিয়েই কারবার নাকি?
পালিত পালিত মানে পিপি একটা সিগারেট ধরালো, ওর কাছে ছিল বোধ হয়, বলল,
লাশ পুলিশ নিশ্চয়ই দেখেননি? হ্যাঁ
পালিত এবার আর তুমি তুমি বলল না, সম্মান দেখিয়েই কথা বলল। লাশ শুনে আমরা থ, সে আবার কি? প্রতুল মুখার্জি হকচকিয়ে বললেন,
সেটা কি ভাই বলতো?
পাঁচু পালিত ছো ছো করে সিগারেট টানতে লাগলো, গন্ধটা বিড়ির মতন। বার কয়েক কাশলো, তারপর বলল,
লাশ পুলিশ হলো সেই পুলিশ যারা লাশ উদ্ধার করে।
মানে? করালিবাবুর গলা উঠল না ভালো করে। পালিত বলল,
মানে আজ একটা লাশ পড়ার কথা।
লাশ? কিন্তু কোথায়?
এ বাড়িতে।
এ বাড়িতে? আমরা চমকে উঠলাম।
আগে হ্যাঁ, এ বাড়িতে, এখানে এই ঘরে।
আমরা শিউরে উঠলাম, এ বাড়িতে লাশ? লোকটা বলে কি? করালিবাবু বললেন,
কে বলল লাশ পড়বে?
আমি আমি বলছি।
পাঁচু যেন ধমক মারল, তারপর হঠাৎ বলল,
আপনারা এই ভূতের বাড়িতে কেন এসেছেন মশাই?
সভা করতে।
সভা করবার আর জায়গা ছিল না?
থাকবে না কেন? তবে কি জানেন পাঁচুবাবু, আমরা হলাম গোয়েন্দা বইয়ের লেখক, বাঙালি লেখক। আমরা একটু অন্যভাবে সভাটা করব ভেবেছিলাম, রোমাঞ্চকরভাবে, নতুনভাবে আর কি।
পাঁচু বলল,
আপনারা যে কি আমি জানি, আপনাদের খবরে খবর অল্প বিস্তার জেনে নিয়েছি আমি। আপনারা শুধু জানেন না, কাল আপনারা এখানে আসার পর থেকে আপনাদের উপর নজর রাখা হচ্ছে।
খবরটা সত্যি আমাদের জানা ছিল না, চমক লাগলো। কে বা কারা যে আমাদের উপর নজর রাখছে তাও বুঝলাম না, নজর রাখার লোক কোথায়? আমরা ছাড়া আছে তো মাত্র তিনটি লোক, রাখাল, ভোলা আর পল্টু, তিনজনই কাজের লোক, রান্না বান্না, জল তোলা, বিছানা পাতা, ফাই ফরমাস খাতা সবই তারা করছে। পল্টুটা আবার ছোড়া গোছের, এরা সকলেই করালি বাবুর লোক, তাহলে নজরটা রাখবে কে? সিকিমের মধ্যে কোনো জনবসতিও নেই, শুধু মাঠ আর ঝোপঝাপ।
Hello listeners, this is Vidar Khan. And you are listening my show, The HK Show. Every Saturday night, 9 to 11 p.m. Only on ABC Radio FM 89.2.
Show presents Kulasha.
করলিবাবু বললেন, এ তো বড় অন্যায় কথা পাচু বাবু, আমরা আমাদের খুশি মতন জায়গায় সভা করতে পারবো না, বিশেষ করে এই বাড়ি যখন আমার। পাচু বলল,
আপনারা এমন বাড়িতে আসবেন কেন যে বাড়িতে একটা লাশ পাওয়া যাবে?
লাশের কথা আমরা জানতাম না, বিশ্বাস করুন। পাচু সিগারেটটা ফেলে দিল, নিভিয়ে দিল, বলল,
ও কথা আমার কাছে বলে কোনো লাভ নেই, কোর্টে বলবেন।
কোর্ট? খগেনবাবু আঁতকে উঠলেন।
এর মধ্যে আবার কোর্ট কাছারি আসে কেন? সভা করতে এসে ফ্যাসাদে পড়ে গেলুম রে।
আমাদের মধ্যে বটকৃষ্ণ সেন খুবই ঠান্ডা মাথার মানুষ। বটকৃষ্ণ একসময় আইন পড়তে ঢুকেছিলেন, ছেড়ে দিয়ে এক সদগুরি অফিসে কাজ করতে ঢোকেন। 20 বছর বয়স থেকে গোয়েন্দা গল্প লিখছেন, এ যাবৎ 50টা বই লিখেছেন। তার বইপত্র তেমন বিকোয় না, তবে তিনি লেখেন ভালো। বটকৃষ্ণ এতক্ষণ চুপচাপ ছিলেন, এবার বললেন,
তা আমাদের সন্দেহ করার কারণ?
পাত্রী বলল,
কারণটা সহজ, আপনারা আমায় কারণ জিজ্ঞেস করবেন না। এখন বলুন, লাশটা কার হবে বা হতে পারে?
এ তো মহা মুশকিল হল, যে লাশ আমরা দেখলাম না, কোনো সম্পর্ক নেই যে লাশের সঙ্গে, সেই লাশের লোকটাকে তা আমাদের বলতে হবে। পাচু কি পাগল না আমাদের সঙ্গে অকারণ ফাজলামি করছে? বটকৃষ্ণ বলল,
এটা কেমন কথা হলো পাচু বাবু, লাশকে আমরা দেখেছি নাকি জানি?
পাচু বলল,
মশাই, লাশ দেখে তাকে চেনা সহজ, আপনার লাশ যদি পড়ে থাকে আমরা সবাই চিনতে পারবো, কিন্তু বাজে কথা থাক, রাশি রাশি গোয়েন্দা বই লিখেছেন, আর একটা লাশের বেলায় সবাই ন্যাকা সরতে চাইছেন।
এ তো বড় ঝালা হলো করলি বাবু, এ আপনি আমাদের কোথায় নিয়ে এলেন?
প্রতুল মুখার্জি বললেন। করলি বাবু বিরক্ত বোধ করছিলেন, বললেন,
বাচু বাবু আপনার মাথায় ঘিলু আছে?
কেন?
ঘিলু থাকলে এসব কথা বলতেন না।
বাচু বলল,
আপনাদের মাথায় যতটা ঘিলু আছে আমার মাথায় তার চেয়ে বেশি বই কম নেই। তবে কি জানেন করলি বাবু, আপনাদের মাথার ঘিলু ভেজাল তাদের কোনো কাজও হয় না।
কি বলতে চান আপনি? বাচু রঙ্গ করে বলল,
ডোন্ট মাইন্ড কলি বাবু, আপনার যারা এখানে এসেছেন তারা এক একটি গবেট। হোয়াট? রাগ করবেন না, ওই যে আপনাদের গোয়েন্দা সম্রাট কিং মানে প্রতুল মুখুজ্জি, উনি 5 ধামা বই লিখেছেন, উনি নাকি লাশের পর লাশ ফেলেন, গায়েব করেন, কিন্তু আমি বাজি ফেলে বলতে পারি উনি জীবনে একটা লাশও দেখেননি। কে মশাই, ঠিক কিনা, সত্যি কথা বলবেন? মিথ্যে বললে আপনাকে থানায় ভরে দেব।
প্রতুল মুখুজ্জি বললেন,
রাস্তা দিয়ে মরা বয়ে নিয়ে যেতে দেখেছি, লাশ দেখিনি, বাড়ায় কেউ মারা গেলে দেখেছি।
ওগুলো লাশ নয়, মৃতদেহ, সোজা বাংলায় মরা লাশের গ্ল্যামার আছে, মরা নেই। যাকে খগেন বাবু, আপনি লাশ, রিভলভার, পিস্তল, ছোড়া এগুলো দেখেছেন?
খগেনবাবু বললেন,
ছোড়া দেখেছি, আর পিস্তল না দেখলে ও কলকাতার সার্জনদের কোমরে বাঁধা চামড়ার খাপ দেখেছি পিস্তল।
পাঁচু হেসে উঠল, তারপর ধরল জগদীশকে, টিপ্পনি কেটে বলল,
এই যে জগদীশ, তুমি চাঁদ বিষ এক্সপার্ট, তোমার ওই ছেলে ভুলোনো বইগুলোতে ফটাফট বিষ খাইয়ে লোক মারো, তুমি বিষ দেখেছ? আর্সেনিক কাকে বলে জানো? কবি দেখা হে পটাশিয়াম সাইনাইডের গন্ধ শুকেছে কখনো? সাপের বিষ কত রকম হয় তুমি বলতে পারবে? কোন কোন সাপের বিষ থাকে বলতে পারো? তুমি তুমি তো সারা জীবন বাটের মালিশ ছাড়া কিচ্ছু দেখোনি, কি জানো হে তুমি বিষের?
জগদীশ একেবারে চুপ, কথা বলতে পারলো না। তারপর আমার পালা, পাঁচু আমায় যেন খোঁচা মেরে বলল,
ওহে অখিল বন্ধু, তুমি তো একটা চোর, তুমি যা বই লেখো সব চুরি। কলকাতার রাস্তা থেকে চার ছ আনা দিয়ে ছেঁড়া ফাটা ময়লা বই কেনো, আর সেই সব মেরে মেরে তোমার বই লেখো। তোমার ওই বইটা আমি পাতা উল্টে দেখেছি, কি জানো নাম বইটার? তুফান এক্সপ্রেসে খুন, অখাদ্য বই, অখাদ্য লেখা, চুরিবিদ্যাও জানতে হয়, তুমি তাও জানো না। তোমার আবার বারোয়াটা খুন গলায় ফাঁস লাগিয়ে, ওরে গাধা, নাইলন রোপ গলায় ফাঁস লাগিয়ে টানলেই মানুষ মরে না, কার গলা কেমন গলা দেখতে হবে? তো একটা দেড়মনি মানুষের গর্দানে ফাঁস লাগাতে হলে কত মোটা কি স্ট্রেংথ এর রোপ চাই বলতে পারো? তুমি জানো এর জন্য অঙ্ক জানা দরকার, গর্দানের বের আর দড়ির স্ট্রেংথ হিসেব করতে হবে, তুমি অঙ্কতে অক্কা, কেন বুঝুকে করতে চাও হে?
আমি একেবারেই হতভম্ব, ভাগ্যিস সব অন্ধকারের মতো হয়ে গেছে, নয়তো আমায় দেখে অন্যরা হাসত। অবশ্য আমার দশা আর অন্যদের দশায় তফাত কি, পাঁচুপালিত কাউকেই ছাড়ছে না, এক একজনকে ধরছে আর কচুকাটা করছে। খগেনবাবু, বটকৃষ্ণ, করলিবাবু কাউকেই রেহাই দিল না সে। মনীষ অমানদারকে পথে বসালে, ধীরাজ গৌতমকে নাকানি চুবানি খাওয়ালে, মানে আমাদের সকলকে একেবারে যেন গাত্রি বেঁধে আছা মানল। আর ঠিক সেই সময় আচমকা শুনি অ্যালার্ম বাজছে, মানে অ্যালার্ম ঘড়ির ক্রিং ক্রিং শব্দ। আমরা একেবারেই থ, ঘড়ি বাজলো কেমন করে? আমাদের সঙ্গে কেন, এ বাড়িতে কোথাও অ্যালার্ম ঘড়ি নেই, ব্যাপারটা কি? ঘরের মধ্যে অ্যালার্ম ঘড়ি বাজছে তো বাজছেই। শেষে যখন থামলো তখন গম্ভীর গলায় পাঁচুপালিত বলল,
সময় এসে গেছে, আর 30 সেকেন্ডের মধ্যে লাশ পড়বে, বি রেডি।
কি সর্বনাশ, তাহলে কি ওই ঘড়িটাই টাইমও ফিট করা আছে? আমার হাত পা কাঁপতে লাগলো, গলা শুকিয়ে কাঠ। অন্যদের অবস্থা একই, পালাবার জন্য উঠেই পড়েছিলাম, হঠাৎ একটা আওয়াজ হলো, কলিং বেলের আওয়াজের মতন, আলোর চিড়িক মারল একটু, তারপর কি যেন পড়ে গেল মেঝেতে শব্দ করে, নীল কাঁচের লণ্ঠন ভেঙে চুর মার, টেবিলটা উঠে গিয়েছে, ঘর অন্ধকার, ঘুটঘুট করছে, কার লাশ পড়ল? আমার যে নয় আমি বুঝতে পারছিলাম, হাত পা থর থর করে কাঁপছে, গলা দিয়ে শব্দ ফুটছে না, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এসেছে, ঘরে কোনো সারা শব্দ নেই, শুধু একটা বারুদ বারুদ গন্ধ বেরোচ্ছিল। অনেকক্ষণ পর করালিবাবুর গলা পেলাম,
হায় ভগবান,
করালিবাবু তাহলে বেঁচে আছেন। আমি সারা দিলাম, করালিবাবু।
অখিল বন্ধু তুমি আছো, কে গেল তাহলে?
প্রতুল মুখার্জির গলা পাওয়া গেল। বললেন, আমি আছি। একে একে সবাই সাড়া দিতে লাগলো। দেখলাম আমরা সবাই বেঁচে আছি, তাহলে লাশটা কার পড়ল, কেই বা গুলি চালালো, পাঁচুর কোনো সারা শব্দ নেই কেন? জগদীশ পকেট থেকে দেশলাই বার করে জানল, দেখি বিরাট একটা লাশ মেঝেতে পড়ে আছে, পাঁচু পালি দেবি, কি সর্বনাশ! করালি বাবু, আলো 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 বলে চেঁচাতে লাগলেন। আমরা তখন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। পাঁচু পালিতকে খুন করার দায় যে আমাদের উপর বর্তাবে, হাই শর, রাখাল আর ভোলা আলো নিয়ে ছুটিয়ে। হ্যাঁ, পাঁচু পালিতে মেঝেতে পড়ে আছে, তার ওভারকোটের বোতাম খোলা, একটা অ্যালার্ম ঘড়ি তার বুকের কাছে ঝুলছে, দড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়েছিল, ডান হাতে একটা পিস্তল। আশ্চর্য, কোথাও কোনো রক্তের দাগ নেই, কপালে না, গলায় না, মাথায়ও নয়। তাহলে? করালিবাবু ভয়ে ভয়ে বসে পড়ে পাঁচুর নাড়ি দেখতে লাগলেন। বললেন, বেটা বেঁচে আছে এখনো। জগদীশ পাকা গোয়েন্দার মতো পকেট থেকে রুমাল বার করে পাঁচুর পিস্তলটা হাত থেকে টেনে নিল, দেখলো ভালো করে, তারপর বলল,
করালি দা, এটা থিয়েটার যাত্রা পিস্তল, দেখুন টোটা লাগিয়ে ঘোড়া ঠেপে।
আমরা হুমড়ি খেয়ে পড়লাম পিস্তল দেখতে, আর তখন পাঁচু তার বাঁ হাত তুলে মুঠোয় রাখা কাগজটা এগিয়ে দিল। আমি নিলাম কাগজটা, দেখলাম লেখা আছে, মফস্বলের এক গোয়েন্দা লেখকের কেরামতি দেখলাম, পিপি।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা চলছে, এবিসি রেডিও এফএম 89.2, সাথে আছে শারমিন। আর এতক্ষণ শুনলেন আজকের গল্প, যে গল্পের নাম লেখকদের গুপ্ত সভা, লেখক বিমল কর এবং পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার, কিন্তু মূল কাহিনীতে যাবার আগে আরো একবার জানিয়ে দিই, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং, এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট চকটা এয়ারটেলে, 80 টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদ, 150 মিনিট চকটা এয়ারটেলে, 160 টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525#। তো চলে যাচ্ছি আজকের মূল কাহিনীতে, এখন শুনবো প্রথম পর্ব। আজকের গল্প লিখেছেন মোশাররফ রহমান শান্ত, আর গল্পের নাম এখন বলছি না, গল্প শেষ হলে তারপর জানতে পারবেন গল্পের নাম। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শারমিন। এখন শুনছি গল্পের প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসছি। তাসিলা শরীফের বয়স 32, পেশায় সাংবাদিক। না, শুধু সাংবাদিক বলে পার পেয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না, কারণ বাংলাদেশে যে কয়জন সাংবাদিকের কারণে নারী সাংবাদিকতা আজ এই অবস্থানে পৌঁছেছে, তাসিলা তাদের মধ্যে অন্যতম। 23 বছর বয়সে যখন তার বাবা তাকে একটা ক্যামেরা কিনে দিল, তখন সেই ক্যামেরা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো তাসিলার অভ্যাসে পরিণত হল। সেই অভ্যাস থেকে কিভাবে যে সাংবাদিকতাটা শুরু সেটা সে নিজেও জানে না। তবে হ্যাঁ, সে কিন্তু ফটোগ্রাফার নয়, সে রিপোর্টার। রিপোর্টিং করতে গিয়ে রিপোর্টিং পেশাটা এত বেশি ভালো লেগে যায় যে ছবি তোলার ব্যাপারটি মাথা থেকে হারিয়ে যায়। একসময় ক্যামেরা চালাতে ভালো লাগলেও এখন রিপোর্টিংই তার কাছে সবকিছু। তবে তার প্রমোশনের পর তাকে একজন সার্বক্ষণিক ফটোগ্রাফার দেওয়া হয়েছে, যে কোনো অ্যাসাইনমেন্টে সেই ফটোগ্রাফারকে নিয়ে এসে যায়। ফটোগ্রাফার ছেলেটির নাম রিজন আহমেদ। রিজন ছেলেটি বেশ চটপট, যে কোনো কাভারেজে ছবি তুলে চমকে দিতে পারে সে। মনে হয় তার হাতে একটা জাদু আছে, যা ছবি তোলে সেটাই কেমন যেন অসাধারণ হয়ে যায়। তাসিনা আজকে যে অ্যাসাইনমেন্টে শাহবাগ এসেছিল সেটা আহামরি কোনো কিছু না, তাই আসার কিছুক্ষণ পরেই কাজ শেষ হয়ে গেল। দ্রুত কাজ শেষ হয়ে গেলে একটু আরাম করে চা খেতে ভালো লাগে ডাফিনার। তাই কাজ শেষ করেই রিজনকে নিয়ে একটা টং দোকানে বসলো চা খাওয়ার জন্য। রিজনের সাথে ডাফিনের সম্পর্কটা ভাই বোনের মতো, তাই রিজনকে তুই করেই ডাকে ডাফিনার। চায়ের দোকানে বসে রিজন যখন সিগারেট ধরালো তখন ডাফিনার বললো,
সিগারেটে এখনো থাকতে পারলি না,
তুমি কি সাংবাদিকতা ছাড়তে পারবে?
আমি সাংবাদিকতা কেন ছাড়তে যাব?
তোমার কাছে সাংবাদিকতা যেমন, আমার কাছে সিগারেটটা যেমন, বুঝেছো?
বাদ দে। আচ্ছা শোন, আজকে প্রোগ্রামের ছবি কেমন আসছে দেখাতে?
আসছে কোনো রকম, আহামরি কোনো ছবি আসেনি। অনেকদিন ধরে না মনের মতো কোনো ছবি তুলি না। চলো না একটা আলাদা অ্যাপয়েন্টমেন্টে চাই, যেখানে রহস্য থাকবে আর মজাও থাকবে।
গোস্ট হান্ট, ভূত খুঁজে বেড়ানোর কথা বলছিস?
আরে না, ঠিক তা নয়, তবে একটু আলাদা কোনো অ্যাসাইনমেন্ট। আচ্ছা আপু, তুমি ভূত বিশ্বাস করো না কেন? তোমার তো ভূত আরো বেশি বিশ্বাস করো।
কেন, ভূত কি আমার হাজবেন্ড নাকি যে আমি ভূত বিশ্বাস করব?
আরে মামা, আমি কি তা বলেছি নাকি?
তাহলে
আচ্ছা, তোমার বাসায় কোনো কাজের মেয়েও নেই, তুমি বিয়েও করো না, আঙ্কেল আন্টি বাবার থেকে যশোর, তো একা থাকলে তো ভূতের ভয় পাওয়ারই কথা।
ভয় আর বিশ্বাস এক জিনিস না, আর আমার চেহারা দেখেছি, যে কোনো ভূত আমাকে দেখলেই পালাবে।
মজা নিও না, যাই হোক চলো, বেশি দেরি করে অফিসে ঢুকলে আবার পেজ মেকআপ করতে দেরি হবে, কালকে এই নিউজ ধরাতে হবে না।
চল, নতুন বস্ত্র আবার একটু পান থেকে চুন খসলেই ঝামেলা শুরু করে।
ঝামেলা করে বুঝলাম, কিন্তু তুমি সেটা সহ্য করো কেন সেটা বুঝতে পারলাম। বাইরে তো তোমার নামটা কম, এটা ছাড়লে এর থেকে বড় পত্রিকা তোমাকে লুপে নি।
আরে গাধা, সব কিছু কি এভাবে বিচার করলে হয়? আজ আমাকে যে কাজের মানুষ চিনে, হ্যাঁ তো এই পত্রিকার জন্যই চিনে, আমি তো স্বার্থ পান না, তাই এটা ছেড়ে চলে যেতে ইচ্ছা করে না রে। আর যদি এমন কখনো হয় যে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, তখন কোনো কিছু একটা চিন্তা করা যাবে, এখন এসব চিন্তা করে লাভ নেই, চল যাই।
তাসিনা বাসায় এসে উদাস হয়ে গেল। ইদানিং প্রায় এমন হচ্ছে, বাসায় ঢোকবার পরই তার মনে হয় কি দরকার এই চাকরি বাকরি করার। তার তুলনায় তার বান্ধবীরা যারা একদমই সাধারণ জীবন যাপন করছে তারা তো বেশ আনন্দে সংসার করছে। যদি সে সাংবাদিক না হতো তাহলে কি খুব ক্ষতি হতো, খুব কি বাজে হতো জীবনটা? হ্যাঁ, সে তার পেশাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তাই বলে কি পেশাই সব? আরো সাত পাঁচ ভাবতে ভাবতে নিজেই নিজের জন্য চা বানালো তাসিনা। মাঝে মাঝে একা চা বানাতে অসহ্য লাগে তার, আসলেই একটা কাজের মেয়ে রাখা দরকার, কিন্তু যে দিন এসেছে ভালো কাজের মেয়ে পাওয়া আর লটারির টিকিট পাওয়া একই ব্যাপার। মাঝে মাঝে মনে হয় বিয়ে করলে মন্দ হয় না, কিন্তু বিয়ের পর আসলেই কি এমন স্বাধীনভাবে সে কাজ করতে পারত? কে জানে, পারতো হয়তো, কিন্তু এগুলো নিয়ে একদমই ভাবতে ভালো লাগে না তাসিনার। রান্নাঘর থেকে মগ ভর্তি চা নিয়ে বের হওয়ার সাথে সাথে দেখলো মোবাইল বাজছে, ফোন করেছে তাসিনা।
হ্যাঁ মা বলো।
হ্যালো বলার আগে হ্যাঁ মা বলিস, শুনতে ভালো লাগে রে মা।
তোমাকে শুধু হ্যালো বললেও তোমার শুনতে ভালো লাগতো, এটা নতুন কিছু না।
শুনলাম তুই নাকি নতুন পুরস্কার পেয়েছিস।
এখনো পাইনি, নমিনেশন পেয়েছি। তুমি কোন জায়গা থেকে শুনলে?
তুই তো নিজের খবর নিজেই রাখিস না, আর আমাকেও কিছু জানাস না।
এটা জানানোর মতো কোনো খবর না মা, এরকম অ্যাওয়ার্ড অহরহ মানুষ পাচ্ছে। আচ্ছা তোমার খবর বলো, বাবার শরীর কেমন?
আগের ওই একই কাহিনী, ডায়াবেটিসটা না কমছেই না, এখন একা একা ওই যে ভেজর ভেজর করছে।
ঢাকায় নিয়ে এসো, ট্রিটমেন্ট করে যাও।
তোর বাবা তো ঘর থেকেই বের হতে চায় না, কত বলি যাও যাও, হেঁটে আসো হেঁটে আসো, সেটাও তো করে না।
ঠিক আছে মা, আমি এখন রাখি, মাথা ধরেছে, কথা বলতেও ভালো লাগছে না।
কথা তো শুরুই করলাম না, তার আগে রেখে দিবি মা। আচ্ছা ঠিক আছে, রেখে দে, নিজের খেয়াল রাখিস কিন্তু মা।
তুমিও তোমাদের খেয়াল রেখো মা, এখন রাখি।
ফোন রাখার পর তাসিনা বারান্দায় কিছুক্ষণ হাঁচলো, এতেই বই নিয়ে বসলো। এই একটা জিনিসের নেশা কোনো ভাবেই তাসিনা ছাড়তে পারলো না, আগের গল্পের বই পড়ে সব কিছুই ভুলে যেত, আর এখনো ঠিক তাই। ইদানিং তো এলিস মারিয়া রেমার্ক নামের একজন লেখকের প্রেমে পড়ে গেছে সে। তার লেখা অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পড়ে তো রীতিমতো কেঁদে গদ গদ হয়ে গিয়েছিল তাসিনা। আর যে বইটি পড়তে শুরু করবে সেটার নাম ব্লাড লাইন। এই লেখকও সেই লেভেলের লেখক, পড়তে শুরু করলে সেই বই ছেড়ে উঠে আসাটা সত্যিই কঠিন। কিন্তু কোথায় যেন কি হলো, বই পড়তে পড়তে খেয়াল করলো তার বাসা থেকে একটু দূরেই একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। সাদা ড্রেস পরা এই মেয়ে এত রাতে রাস্তায় হাঁটছে কেন দেখে কৌতূহল হলো তাসিনার। সে ঘড়ির দিকে তাকালো, ঘড়িতে সময় রাত দুটোরও কিছু বেশি। এত রাতে একটা মেয়ে একা একা হাঁটছে, একটু পরেই তো বিপদে পড়বে, কে জানে এখনো তো কোনো বিপদে পড়ে যেতে পারে। তাসিনা দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে সে মেয়েটার দিকে গেল। মেয়েটি স্থির দৃষ্টিতে তাসিনার দিকে তাকিয়ে আছে।
আইমে, তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন, এত রাতে রাস্তায় কেউ থাকে? নাম কি তোমার?
আমার নাম সুচি, নুসরাত নূর সুচি।
একা একা এখানে কি করছো? এত রাতে কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে?
আমার কোনো থাকার জায়গা নেই, আমি রাস্তাতেই থাকি।
মিথ্যে বলছো কেন? তোমার কাপড় দেখে তো মনে হয় না তুমি রাস্তার মেয়ে।
আমার যাওয়ার কোনো জায়গা নেই, আপনি চলে যান, আমি এখানেই ভালো আছি।
তোমার কি ঢাকা শহর সম্পর্কে সত্যি আইডিয়া নেই মেয়ে? এটা যে শেয়াল কুকুরের শহর এটা কি জানো? এখানে একা থাকা মানেই মানুষের খাদ্য হয়ে যাওয়া।
আমাকে কেউ কিছু করতে পারবে না, আপনি চলে যান, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যান।
কে আমার দিকে তাকিয়ে আছে সেটা তোমার ভাবতে হবে না, তুমি চলো আমার সাথে। আজ রাত আমার সাথে থাকবে, পরেরটা পরে দেখা যাবে।
আমি কোথাও যাব না।
দেখো মেয়ে, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, চলো আমার সাথে।
আচ্ছা ঠিক আছে চলুন, তবে আমি আজ রাত থেকেই কাল সকালে বের হয়ে যাব।
সকাল হোক, তারপর আমি নিজে তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব, ঠিক আছে?
আমার কোনো বাসা নেই।
সেটা সকাল হোক, সকাল হলেই বোঝা যাবে।
আমাকে বাসায় নিয়ে কিন্তু আপনি ভুল করছেন, আমার সত্যিই কোনো বাসা নেই। আর আপনি আমাকে বাসায় নিলে আর বের করতে পারবেন না, চাইলেও কখনো বের করতে পারবেন না।
দেখো মেয়ে, আমি একা বাসায় থাকি, তোমার যদি মনে হয় যে আমার বাসায় থাকলে তোমার ভালো হবে, তুমি আজীবন আমার সাথে থাকো, কোনো সমস্যা নেই। তবে এভাবে রাস্তায় ঘুরো না, এখন চলো তো আমার সাথে।
ঠিক আছে চলুন।
রাস্তার থেকে একজন মেয়েকে নিয়ে ঘরে আশ্রয় দেওয়াটা যতটা সহজ কাজ মনে হয়, আসলে ব্যাপারটা ততটা সহজ না। তাছাড়া এই ধরনের উদারতা দেখানোর জন্যও সাহসের প্রয়োজন আছে। আর যেখানে সাহসের কথা সেখানে এটা বলতেই হয় যে তাহসিনার অনেক কিছুর অভাব থাকলেও সাহসের কোনো অভাব নেই। আর যাই হোক না কেন, একটা ভালো মেয়ে অসহায় ঘরে রাস্তায় ঘুরে বেড়াবে এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না তাহসিনা। এখানে একটা জিনিস খুব লক্ষ্য করছে সে, এখনকার দিনের ছেলেমেয়েরা একটু কিছু হলেই বাসা থেকে রাগ করে বেরিয়ে যায়। আরে বাবা, এটা কি কখনো সলিউশন হতে পারে? সমস্যা আসলে সেটাকে ফেস করতেই হয়, কিন্তু কে কাকে কি বোঝাবে, সবাই নিজের চরকায় তেল দিতে ব্যস্ত। তাসিনা ঘরে ঢুকেই সুচিকে সোফায় বসতে বলল। তাসিনার মনে হচ্ছে এই মেয়েটি একটি ভদ্র পরিবারেরই মেয়ে, হয়তো বাবা মায়ের সাথে অভিমান করেছে তাই রাস্তায় ঘুরছিল। সে সুচির দিকে তাকিয়ে খুব আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলো,
কি হয়েছে বলো তুমি, রাগ করেছো বাবা মার সাথে?
আমার কোনো বাবা মা নেই, আমি একা।
কোথায় থাকো তুমি?
কোথাও থাকি না, আপনাকে তো বললামই আমার থাকার কোনো জায়গা নেই।
তুমি কোনো কারণে রাগ করে আছো সেটা বুঝতে পারছি, বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যত কিছুই হোক না কেন এভাবে বাসা থেকে বের হয়ে যাওয়াটা বোকামি ছাড়া কিছুই না। এখন কি বলছি বুঝতে পারছো?
জি না, বুঝতে পারছি না। আর আপনি আমাকে নিয়ে এসে বড় একটা ভুল করেছেন, কত বড় ভুল সেটা আপনি আস্তে আস্তে টের পাবেন।
আমার ভুল নিয়ে তোমার টেনশন করতে হবে না। কি যেন নাম বললে তোমার?
সুচি। আমার নাম নুসরাত নূর সুচি।
হ্যাঁ 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 সুচি, তুমি আমাকে তোমার বড় বোনের মতোই ভাবতে পারো। আর যদি তোমার মনে হয় তুমি এখানেই থাকতে চাও তাহলে থাকতে পারো, যেদিন বাবা মাকে মিস করবে সেদিন চলে যাবে। আমি এখানে একাই থাকি, তো আমার এখানে থাকতে তোমার কোনো প্রবলেম হবে না।
আপনি বিপদে পড়বেন, খুব শীঘ্রই বিপদে পড়ো। আবারও একই কথা। আচ্ছা ঠিক আছে, এখন যাও, মাথা ঠান্ডা করে ঘুমাতে যাও, আমার কালকে সকালে অফিস আছে, আমার নিজেরও ঘুম দরকার।
আপনি বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন আপনি।
আরে হয়েছে, পড়লে পড়ব, এখন ঘুমাও তো।
পরের দিন ঘুম থেকে উঠে চমকে উঠল তাসিনা। তার গলায় বেশ কালো একটা দাগ পড়ে আছে। খুব গরম কিছু দিয়ে চামড়া পুড়িয়ে দিলে যেমন দাগ হয়, ঠিক তেমন দাগ। অথচ গতকাল রাত থেকে এখন পর্যন্ত সে কোনো গরম কিছুর আশেপাশেও যায়নি। বিছানা থেকে উঠে আয়না দেখতে দেখতে খেয়াল হলো পাশের ঘরে তো আরেকজন শুয়ে আছে। সেই মেয়েটা কি ঘুম থেকে উঠেছে? অনেকটা দৌড়ে ওই ঘরে গেল তাসিনা। অদ্ভুত বিষয়, সুচি নামের ওই মেয়েটি বিছানাতে নেই। কি অদ্ভুত, কাল রাতেই তো মেয়েটি আসলো, বাসায় চলে চলে গেল নাকি? আর চলে গেলেও তো অন্তত জানিয়ে যাবে, এভাবে নিশ্চয়ই চলে যাবে না? অবশ্য মানুষের মন বোঝা বড় কঠিন। হঠাৎ করে যে মানুষ আসে সে হঠাৎ করে চলেও যেতে পারে, এখানে অস্বাভাবিক কিছু ভাবার নেই। রুম থেকে বের হয়ে বারান্দার কাছে এসে ভুল ভাঙ্গে তাসিনা। সুচি বারান্দা দাঁড়িয়ে আছে, সে কোথাও যায়নি। একা একা অদ্ভুত দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে মেয়েটা।
যাক বাবা, আমি তো ভাবলাম তুমি বুঝে আমাকে না বলে সকালবেলা চলে গেছো। আমার যাওয়ার কোনো জায়গা নেই, আর আমি কোথাও যাব না, সেটা আপনাকে আগেই বলেছি। রাতের আগের মাথায় তুমি কি বলেছো আর আমি কি শুনেছি তার কোনো কিছুই আমার মনে নেই। তবে হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি এখানেই থাকতে চাও তো থাকবে, আমি তো বলেছি আমার কোনো আপত্তি নেই। আর মেয়ে শোনো, আমার অফিস আছে, যেহেতু তুমি এখানেই থাকছো সুতরাং বাড়ির খেয়াল রেখো, ঠিক আছে?
আমার মতো নতুন একজন মানুষের কাছে সব রেখে চলে যাচ্ছেন, আপনার তো সাহস বেশ ভালো।
মানুষের কাছে তো রেখে যাচ্ছি, ভূত প্রেতের কাছে তো রেখে যাচ্ছি না।
কে জানে, হয়তো প্রেত আত্মার কাছেই রেখে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না।
তুমি প্রেত আত্মা সেটা জেনে ভালো লাগলো। আমার অফিসে যেতে হবে, বাসায় যখন আসবো তখন গল্প করব, এখন রেডি হতে হবে।
জান
কিছু কিছু মানুষ থাকে যারা অনেক দূরের মানুষকেও কিভাবে যেন কাছে টেনে নিতে পারে, তাসিনা সেরকমই একজন। তাসিনার এই গুণের কারণে অনেকেই তাকে অনেক বেশি পছন্দ করে। তাসিনার অদ্ভুত কোনো কারণে রাস্তায় পাওয়া এই মেয়েটার জন্য খুব মায়া হচ্ছে। অথচ এমন কিছু হয়নি যে মায়ায় একদম গদ গদ হয়ে যেতে হবে। তাসিনা অফিসে ঢুকে প্রথম রিজনকে খুঁজল। ছেলে অফিসে এসেছে কিনা কে জানে, বেশিরভাগ সময় ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টের সময় রিজাল্টকে খুঁজে পাওয়া যায় না। আজকে খুবই ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট পড়ে গেছে, জজ কোর্টের একটি মামলার রায়ের উপর রিপোর্ট করতে হবে। ঠিক টাইমে পৌঁছতে না পারলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। তাছাড়া গত রাতে পাওয়া মেয়েটির কথাও রিজাল্টকে বলা দরকার। এরকম হঠাৎ করে রাস্তায় পাওয়া একটি মেয়ের গল্প পেটের মধ্যে রাখতে আসলেই কষ্ট হচ্ছে তাসিনের। অফিসে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে রিজাল্টকে পাওয়া গেল। টং দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে ছেলেটি। সিগারেটে কি যে এমন মজা পায় সেই জানে। তাছাড়া নিজে এগিয়ে গেল রিজালের কাছে, তারপর কাছে গিয়ে বলল,
একা একা এখানে তুই সিগারেট টেনে যাচ্ছিস আর আমি তোকে পুরো অফিস খুঁজে বেড়াচ্ছি।
আরে তোমার আদিম যুগের মানুষ কেন বলতো, একটা ফোন করলেই তো হতো।
মোবাইল বের কর, দেখ কতবার ফোন করেছি।
তাই নাকি, দাঁড়া দেখছি। ও আচ্ছা, সরি আমার মোবাইল সাইলেন্টে ছিল তাই বুঝতে পারিনি। বলো কি হয়েছে?
কিছুই হয়নি, কাজ তো করতে হবে না কি? আর কাজের সময় তুই বুঝবি না, তোর মোবাইলও বাজবে না, এটা নতুন কিছু না, বরং এইটাই স্বাভাবিক।
মনে হয় কাজ একাই করে, কাজ কিন্তু আমিও করি।
হয়েছে,
কি করিস তা জানা আছে, এখন চল কোর্টে অ্যাসাইনমেন্ট, দেরি করতে চাই না।
হুম, তুমি উপরে ওঠো, আমি সিগারেটটা লাস্ট টানটা দিয়ে আসছি।
হুম, তাড়াতাড়ি আয়। কোর্টে যেতে যেতে তোকে গতকাল রাতের একটা ইন্টারেস্টিং কাহিনী বলবো।
কেন, গতকাল রাতে আবার কি হলো?
আরে সেটাই তো, যেতে যেতে বলবো রে গাধা, চল এখন।
তাসিমের মধ্যে শুধু গুছিয়ে লেখার নয়, গুছিয়ে বলারও একটা প্রবণতা আছে, আর সেই কারণেই গতকাল রাতের ঘটনা হুবহু গল্পের মতো করে রিজনকে বলল তাসিনা। রিজন পুরো ঘটনাটা কোর্টে যেতে যেতেই শুনল, তবে কোনো কিছুই বলল না। রিজনের নিরাপত্তা দেখে বেশ ভালোই অবাক হলো তাসিনা। আর অবাক হবেই বা না কেন, এত সুন্দর করে গতকালের কাহিনী বলবার পরও যদি কেউ কোনো সাড়া শব্দ না করে তাহলে অবাক হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তবে কোর্টে ঢুকেই ব্যস্ত হয়ে পড়লো রিজন, একের পর এক ছবি তুলল, আর এইদিকে তাসিনা পুরো ঘটনার ডিটেইল সাক্ষাৎকার এগুলো নিতে ব্যস্ত হয়ে গেল। গতকালকে মেয়ের কথা মাথাতেই রইল না। আর ঠিক তখনই অ্যাসাইনমেন্ট শেষ করে রিজন তাসিনের কাছে এসে বলল,
তুমি সত্যি সত্যি এরকম একটা আননোন মেয়েকে ঘরে জায়গা দিয়েছ?
হুম, রাস্তায় হাঁটছিল আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো। হ্যাঁ বল।
আপু, আমার না মাঝে মাঝে তোমাকে নিয়ে সন্দেহ হয় বুঝছো, তুমি আসলে কি এত গাধা? এত গাধা হওয়া সত্ত্বেও সাংবাদিকতা করছো কিভাবে?
আরে এখানে গাধামির কি হলো?
রাস্তায় কেউ একজন হাঁটছে এটা দেখে তুমি তাকে ঘরে নিয়ে এসছো। বাহ,
মেয়েটি অসহায়, রিজন ফর গড সেক বোঝার চেষ্টা কর।
রাতের বেলায় কোর্টের আশেপাশে এরকম হাজারো মেয়ে ঘুরে, এখন কি তুমি তাদের দেখে তাদেরকে ঘরে আশ্রয় দেবে? রাতের বেলায় রাস্তায় কারা হাঁটে জানো? পতিতারা।
আরে বাবা, পতিতার সূচির বিষয় এক না, ব্যাপারটা তুই বুঝতে পারছিস না, তাই তোর কাছে অন্যরকম লাগছে। তুই মেয়েটার সাথে কথা বললেই বুঝতে পারবি।
আরে বাবা, আমার এত কিছু বোঝার দরকার নাই। তুমি যাও বাসায় গিয়ে দেখো যে তোমার জিনিসপত্র সব ঠিক আছে কিনা, আমার তো মনে হয় না ঠিক থাকবে এতক্ষণে।
আরে বাবা, তোর কি ধারণা যে রাস্তা থেকে ক্রিমিনাল উঠিয়ে ঘরে নিয়ে এসেছি? শোন গাধা, আমি আর যাই করি না কেন এতটাও বোকা না, আমি অন্তত মানুষের চোখ দেখলেই বুঝতে পারি কোন মানুষ অন্তত কি করবে।
হুম, বড় বড় বোকামিগুলো না এই চালাক মানুষেরাই করে, তুমি প্লিজ সেই দলে পড়ো না, আর তোমাকে বোকা ভাবতে আমার ভালো লাগে না।
আচ্ছা ঠিক আছে, এখন বাদ দে, এখন বল ছবি কি ঠিকঠাক মতো আসছে?
হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক আছে।
ঠিক আছে চল তাহলে, এখন তাহলে ফিরে যাওয়া যাক।
ওকে চলো যাই, আর গিয়ে দেখো আসলেই তোমার জিনিস ঠিক আছে কিনা, নাকি এতক্ষণে ডাকাতি হয়ে গেছে।
অ্যাসাইনমেন্ট শেষ করে বাসায় চলে যাওয়ার কথা থাকলেও অফিসের বিশেষ কিছু কাজের চাপে শেষ পর্যন্ত বাসায় ফিরতে ফিরতে বেশ রাতই হলো তাসিনার। তার বাসায় যে সুচি নামের একজন আগন্তুক আছে সেটাও তার মাথায় একদমই ছিল না। তবে যখন বাসায় ফিরল তখন সুচিকে দেখে চমকে উঠল তাসিনা। ঘরের মধ্যে আসন করে বসে কেমন করে যেন ফোপাচ্ছে মেয়েটা। মেয়েটার মধ্যে এমন কিছু একটা দেখা যাচ্ছে যা দেখে যে কারো গা শিউরে উঠবে। তাসিনা ঘরে ঢুকেই বসে থাকে সুচির সামনে গেল। সে আসলেই কিছু বুঝতে পারছে না। মূল সমস্যা হচ্ছে তাসিনের বুঝতে সমস্যা হচ্ছে যে আসলে সুচির প্রবলেমটা কি। যদি বাসার কারোর সাথে ঝগড়া করে আসতো তাহলে এতক্ষণে মাথা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। সে সুচির পাশে গিয়ে বসে সুচির দিকে তাকিয়ে বলল,
আয় মেয়ে, কোনো সমস্যা কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হলো, বাবা মার কথা মনে পড়ছে? আমি একবার বলেছি আমার কেউ নেই, আমি একা, আপনি আমাকে এখানে এনে অনেক বড় ভুল করেছেন, এখন না বুঝলেও সময় মতো ঠিকই বুঝতে পারবেন।
ও সবার একই কথা। আচ্ছা শোনো, তোমার কি বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে? হ্যাঁ,
আমার কোনো বাড়ি নেই, কতবার বলবো আপনাকে, আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো।
তোমার যেভাবে খুশি সেভাবে থাকো, এরকম ভাবার দরকার নেই যে এই বাড়িটা তোমার না।
আপনি চাইলেও আমাকে আর বের করতে পারবেন না, তাই এগুলো নিয়ে কথা না বলাই ভালো, এইভাবে কথা বলছো কেন?
আচ্ছা বাদ দাও, খেয়েছো কিছু?
আমার কোনো কিছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমাকে কিছুক্ষণ আমার মতো থাকতে দিন প্লিজ।
তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই থাকো, আমার কোনো আপত্তি নেই, আমি ঘুমাতে গেলাম, কিছু দরকার হলে ডাক দিও, ঠিক আছে?
আমার কিচ্ছু লাগবে না, একদমই কিচ্ছু লাগবে না।
তবুও যদি কিছু লাগে তাহলে জানিও, আমি ঘুমাতে গেলাম, গুড নাইট। একদিন অফিসে গিয়ে চমকে গেল তাহসিনা। অফিস জুড়ে কেমন যেন একটা গুঞ্জন চলছে, কিন্তু তাহসিনার কানে কেবল সেটা আসেনি। এমন কি হতে পারে যে যে গুঞ্জনটা চলছে সেটা তাহসিনাকে নিয়ে? তাহসিনা অনেকের চেহারা দেখে বুঝতে পারলো যে গুঞ্জনের কারণ তাহসিনাই, কিন্তু কাহিনী কি সে তো কিছুই করেনি, তাহলে সবাই এমন ভাবে তাকাচ্ছে কেন? কিছুক্ষণ পরেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে গেল যখন এডিটর নিজেই তাহসিনাকে ডাক দিল। তাহসিনা এডিটর রুমে গিয়ে বসার সাথে সাথেই এডিটর ফয়জুর রহমান বললেন, চলছে অ্যাপেল প্রেজেন্টস কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে। আর শামিন আছে আপনার সাথে। আর আজকে যে কাহিনী কি আমরা শুনছি, কুয়াশা মুরলিন কাহিনী, আজকে প্রথম পর্বটা শুনলাম এতক্ষণ, সেখানে আমরা শুরুতে দেখেছি একজন জার্নালিস্ট যার নাম তাহসিনা শরীফ, বয়স 32, যিনি সাংবাদিকতা করছেন বহুদিন ধরে এবং নারী সাংবাদিক হিসেবে সে একটি ভালো অবস্থানে পৌঁছেছে। এবং তার সঙ্গে আরো একজন ফটোগ্রাফারকে আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে পত্রিকা সে কাজ করে, সেই একই পত্রিকা সেও কাজ করে, তার নাম হচ্ছে রুইজান, এবং দুইজন মিলে খুব ভালোভাবে তারা কাজ করে। আমরা শুরুতে দেখেছি যে তাহসিনা একা থাকে একটি বাড়িতে এবং তার বাবা মা যশোরে থাকে, সে একাই এখানে থেকে অফিস করে এবং অ্যাসাইনমেন্টে প্রচুর ব্যস্ত থাকে। তেমনি একদিন অ্যাসাইনমেন্ট শেষে বাড়িতে ফিরে রাতের বেলা সে যখন বারান্দায় বসেছিল, হঠাৎ করে তার চোখে পড়লো রাস্তায় একটি মেয়ে বসে আছে। এত গভীর রাতে 2-3টার সময় একটি এত অল্প বয়সী মেয়ে রাস্তায় বসে থাকে, সে খুব আতঙ্কিত হয়ে যায় মেয়েটির জন্য, মেয়েটির সিকিউরিটির জন্য সে ভয় পায় এবং নিচে গিয়ে মেয়েটির সঙ্গে আলাপ করে জানতে পারে মেয়েটির নাম সুচি। সে কেন এত রাতে ঘর থেকে বের হয়েছে, রাস্তায় কেন বসে আছে, রাগ করে না অভিমান করে, কোনোভাবেই তাহসিনা তার কাছ থেকে কথা বের করতে পারে না। তারপর এক সময় মেয়েটির নিরাপত্তার কথা চিন্তা করে মেয়েটিকে সে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসবার পর বহু কিছু জিজ্ঞেস করবার পর মেয়েটি কিছুই বলে না, কিন্তু একটা কথা সুচি বলে তাকে যে তাকে নিয়ে এসে সে খুব ভুল করেছে। এটা কি ভুল কিছুই জানা গেল না। তো যথারীতি তাহসিনাকে আমরা দেখলাম যে সে আবার অ্যাসাইনমেন্টে গেছে কোর্টে রেজাল্ট করে, সেখানে তারা ছবি তুলছে। এবং যখন সে অফিসে ফিরে এলো, অফিসে আসবার পর দেখলো সারা অফিস থমথমে, সবাই তার দিকে তাকিয়ে আছে এবং সবাই খুব ফিসফাস চলছে অফিসে। তাহসিনা বুঝতে পারলো যে ফিসফাসের কারণের পেছনে সেই আছে, তাকে দেখে সবাই এরকম করছে। এক সময় তাদের এডিটর তাকে ডেকে পাঠায় কি কারণে তাহসিনাকে নিয়ে এত গুঞ্জন চলছে অফিসে, আর কেন এডিটর ডেকে পাঠালো তাকে আমরা কিছুই এখন পর্যন্ত জানিনি। এবং সেই রহস্যময় মেয়েটি কে, তার বাসায় কেন আছে, তার সঙ্গে এই অফিসের কি সম্পর্ক, কোনো কিছু কিন্তু আমরা জানি না, জানবো এই পর্ব থেকে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সঙ্গেই থাকবেন, ফিরে আসবো পরের পর্ব শেষ করে।
কেমন আছেন তাহসিনা?
জি স্যার ভালো।
অ্যাওয়ার্ডের পর অ্যাওয়ার্ড পাচ্ছেন, ভালোই তো থাকার কথা।
আমার যে কোনো অর্জন তো স্যার আমাদের পত্রিকারও বটে।
এই অর্জন দিয়ে তো আর সবকিছু হয় না, আমাদের মাঝে মাঝে গর্জনের কথাও মাথায় রাখতে হয়।
আপনি কি বলতে চাইছেন স্যার আমি ঠিক বুঝতে পারছি না।
দেখুন তাহসিনা, আমাদের এই পত্রিকা কিন্তু ছোট হলেও বেশ পুরনো পত্রিকা, আর তাই আমাদের সাথে সবার ভালো সম্পর্ক রাখতে হয়, কিন্তু মাঝে মাঝে সেটা সম্ভব হয় না, কারণ আমরা বুঝে না বুঝে ছোট বড় ভুল করে ফেলি। আফসোসের ব্যাপার হচ্ছে ভুলগুলো করে বড় সাংবাদিকেরা, তাই আমাদের অনিচ্ছা সত্ত্বেও কিছু সিদ্ধান্ত নিতে হয়।
সরি স্যার, আপনি কি বলছেন কিংবা কি বলতে চাইছেন আমি সত্যি বুঝতে পারছি না। আমার কোনো কাজে কি আপনি রাগ করেছেন?
কি করেছেন আর কি করেননি সেটা আমার থেকে ভালো আপনি জানেন। আপনাকে এখানে ডাকা হয়েছে একটা খবর জানানোর জন্য, ভনিতা না করে বরং সেই খবরটাই বলি তাহসিনা।
জি স্যার বলুন।
আপনার কাল থেকে এখানে আর আসার দরকার নেই, আমি চাচ্ছি না আপনি এখানে আর কাজ করুন,
কিন্তু স্যার আমি কি করেছি, কেন যাচ্ছেন না?
বললে অনেক কথা, তাই আমি কিছু বলতে চাচ্ছি না। আপনি আজ যাওয়ার সময় এইচআর থেকে আপনার চিঠিটা নিয়ে যাবেন। আর হ্যাঁ, বেতন নিয়ে চিন্তা করবেন না, আমরা আপনাকে আগামী 2 মাসের বেতন অ্যাডভান্স দিব।
স্যার বেতন নিয়ে চিন্তা করার মানুষ আমি না, কিন্তু আমি দোষটা কি করেছি জানতে পারলে আমার জন্য ভালো হতো।
দোষ গুণের কিছু নেই, আর কিছু ব্যাপার থাকে যা না জানাই ভালো। আর এমন তো না যে শুধু আপনার চাকরি যাচ্ছে, সকালবেলা আমাদের ফটোগ্রাফার রিজনকেও না করে দেওয়া হয়েছে।
সে কি দোষ করেছে?
সবার দোষগুণ নিয়ে না ভাবলেও আপনার চলবে, আপনি বরং এখন আসুন।
আসছি স্যার, কাল থেকে আপনাদের অফিসে আর আসছি না জেনে ভালো লাগলো। অনেক কথা বলার ছিল, তবে এখন আর কিছুই বলতে ইচ্ছে করছে না। ভালো থাকবেন।
পুরো অফিস থমথমে হয়ে আছে। তাহসিনার মতো সাংবাদিকের চাকরি চলে যাওয়া আসলেই থমথমে হয়ে যাওয়ারই কারণ। তবে তাহসিনা কারোর সাথে কোনো কথা না বলেই নিজের মতো করে অফিস থেকে বের হয়ে পড়ল। সে অফিসের জন্য এত খাতা খাটুনি, সে অফিসে এমন করে না করে দিল, কিছুই বলার নেই আর। যদিও বললে অনেক কথাই বলতে হবে, এমন হুটহাট করে একজন সাংবাদিককে না করে দেয়া অন্য কোনো দেশে হয় কিনা তাহসিনার আসলেই জানা নেই। তবে এই দেশে অহরহই তা হচ্ছে। তাহসিনা অফিসে নিচে নামার সাথে সাথে দেখল রিজন নিচে আরাম করে চা খাচ্ছে। তাকে দেখে মনেই হচ্ছে না তার চাকরি চলে গেছে, বরং মনে হচ্ছে কোনো একটা সুখের সংবাদ পেয়ে সে বেশ আনন্দিত। তাহসিনা রিজনকে দেখে চায়ের দোকানের সামনে দাঁড়াল, তারপর রিজনের সামনে গিয়ে বলল,
কিরে খবর শুনেছিস তো?
হ্যাঁ শুনলাম, খুশির খবর। ভাবলাম চাকরি যেহেতু নাই, তাই আগামী 2 মাস পুরা ঘুরে বেড়াবো, সেই খুশিতে নিচে এসে সিগারেট ধরিয়েছি।
তুই না আসলে অন্যরকম।
কেউ যেন ঠিকই বলেছ, লাভ ইউর জব, ডোন্ট লাভ ইউর কোম্পানি। কারণ তোমার কোম্পানি কখন তোমাকে ভালোবাসা বন্ধ করে দিবে সেটা তুমি টেরও পাবে না।
কেউ একজন না গাধা, এটা এপিজে আব্দুল কালামের বিখ্যাত একটা বাণী।
কার বাণী সেটা নিয়ে আমার জন্য মাথা ব্যথা নেই, বাণী প্রচার হচ্ছে সেটাই বড় কথা।
থাক তাহলে আমি যাই, আমি সত্যি রাগ কন্ট্রোল করতে পারছি না।
আরে তোমারও তো চিন্তা কিসের আপু, তোমাকে তো একটা না একটা পত্রিকা ঠিকই অফার দিয়ে বসবে, আমাকে তো কেউ নিবে না, কারণ আমাকে চিনেই বা কজন বলো।
তুই চিন্তা করিস না, আমি যদি কোথাও জয়েন করি তোকে নিশ্চয়ই নিয়ে জয়েন করব। এখন যাই রে, একটা মেজাজ খারাপ লাগছে।
ঠিক আছে যাও, আমার যে তো অফিস টফিস নাই, দেখি দূরে কোথাও একটু ধুমের আসা যায়।
বিপদ যেমন বলে কয়ে আসে না, ঠিক তেমনি ঝামেলা আসলেও একটা আসে না, একসাথে 2-3টা করে আসে। তাহসিনার জন্য এটা পুরনো কাহিনী, ঝামেলা হলে একের পর এক হতেই থাকে। নতুন কি ঝামেলা হতে পারে সেটার কথা ভাবতে ভাবতেই বাসায় গেল তাহসিনা। না দুপুরে নয়, বাসায় যেতে যেতে সন্ধ্যার বেশি সময় পার হয়ে গেল, বাকি সময়টুকু সে একা একা রাস্তায় হাঁটাহাঁটি করল। তার মাথা আসলেও কাজ করছে না, খুব জানতে ইচ্ছে করছে কোন ভুলের জন্য চাকরি চলে গেল, কোথায় কোন ঝামেলাটা ছিল। ঝামেলার কথা ভাবতে ভাবতেই নতুন ঝামেলা চলে আসলো। বাসায় গিয়েই দেখল সূচি একা একা কাঁদছে। তাহসিনের মন মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপর সূচির কান্না দেখে আরো মেজাজ খারাপ হলো। সূচির সামনে গিয়ে তাহসিনা বলল,
আয় মেয়ে, কি সমস্যা তোমার, কাঁদছো কেন এভাবে? আপনি আপনার মতো করে থাকুন, আপনার বিপদ আসছে। দেখো সূচি, আমার মেজাজ এমনিতেই খারাপ, নতুন করে মেজাজ খারাপ করতে চাই না।
আপনি ভুল করেছেন, অনেকগুলো ভুল একসাথে করেছেন।
আমার মেজাজ সত্যি অনেক খারাপ, নতুন করে প্লিজ খারাপ করো না।
আপনি আমার এখানে রেখে অনেক বড় ভুল করেছেন, অনেক বড় ভুল, সেই ভুলের মাশুল আপনাকে দিতে হবে, অনেক বড় ভাবেই দিতে হবে।
কাউকে রাস্তা থেকে ঘরে আশ্রয় দেওয়া যদি ভুল হয় তাহলে আমি এখনই ভুল শুধরাতে চাই। যাও, যেখানে ছিলে সেখানে চলে যাও, তোমার বাড়ি আছে কি নাই, বাবা মা আছে কি নাই, সেটা তোমার ব্যাপার।
আমাকে চাইলেও আপনি বের করতে পারবেন না, কখনোই বের করতে পারবেন না।
তাহলে চুপচাপ বসে থাকো, সত্যি মেজাজ অনেক বেশি খারাপ, তোমার সাথে তর্ক করতে আমার আর ভালো লাগছে না।
কপাল ভালো যে বই পড়ার অভ্যাসটা ছিল তাহসিনার, নইলে যে পরিমাণ মন খারাপ ছিল সবকিছু কেমন যেন এলোমেলো লাগছিল তার কাছে। তবে এত এলোমেলোর মাঝেও বই পড়তে পড়তে ঠিক কখন যে ঘুমিয়ে গেল তাহসিনা সেটা সে নিজেই জানে না। হঠাৎ যখন ঘুম ভাঙল তখন মাঝরাত, ঘড়িতে তখন 3টার মতো বাজে। তাহসিনা হঠাৎ করেই অনুভব করল যে তার খুব পিপাসা পেয়েছে। ঘর থেকে বের হয়ে ঠিক যখনই ড্রয়িং রুমের সামনে গেল সাথে সাথেই তাহসিনার হাত পা ঠান্ডা হয়ে গেল। ড্রয়িং রুমের ফ্যানের সাথে সুচি ঝুলে আছে, গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটা কখন ফাঁসি দিয়েছে সেটা তাহসিনার মাথায় আসলো না। সে দ্রুত সুচির লাশ নামানোর চেষ্টা করলো, একটা একটা পারবে না জেনেও বেশ কিছুক্ষণ চেষ্টা করলো। তার মাথা কোনোভাবেই কাজ করছে না। বাইরের একটি মেয়ে তার ঘরে সুইসাইড করেছে, পুরো ব্যাপারটা ভাবতে তো কেমন যেন ভয় লাগছে তাহসিনার। সে খেয়াল করলো তার কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে। এখন যদি বাইরের মানুষ জানে তাহলে তো বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে একটা, আবার মানুষকে না জানিয়ে তো লাশ সরানো যাবে না। সে অতি দ্রুত রিজনকে ফোন করলো। নিজের কাছে নিজেকে অনেক বেশি অসহায় লাগছে তাহসিনার কাছে, এটার কোনো মানে হয়? যখন বিপদ আসে কেন যে একদম চারপাশ থেকে একবারে আসে তা কেবল সৃষ্টিকর্তাই জানে। এই মধ্যরাতে লাশ নিয়ে কোন না কোনো ঝামেলা তো অবশ্যই হবে। রিজন ঘুমাচ্ছে কিনা কে জানে, অনেকবার ফোন করার পর অবশেষে ফোন ধরলো রিজন। সে যে ঘুমের মাঠে ফোন ধরেছে সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে। তাহসিনার কথা শুনে চমকে উঠল রিজন।
কি বলছো এসব?
তুমি
ফ্ল্যাটে তালা দিয়ে বাইরে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আর কাউকে জানিয়েছো এই কথা?
না, কেউ জানে না, আমি আর কাকে জানাবো?
ভালো করেছো, কিন্তু ঝামেলা হচ্ছে এটা তো পুলিশ কেস হবে।
কেস পরে দেখা যাবে, তুই এখন তাড়াতাড়ি আয় প্লিজ। আমার ভয় লাগছে, আমার অনেক ভয় লাগছে।
ওকে 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 ওকে, আপু আপু ওকে, আমি আসছি আসছি, জাস্ট 10 মিনিট দাও, আমি ভাইয়ার বাইক নিয়ে এক্ষুনি রওনা দিচ্ছি।
রাস্তা একদম ফাঁকা, আর ফাঁকা বলেই হয়তো সত্যি সত্যি 10 মিনিটের মধ্যে তাহসিনার এখানে চলে আসতে পারলো রিজন। কিন্তু রিজনের মাথায় একটাই চিন্তা ঘুরছে, সেটা হচ্ছে পুলিশি ঝামেলা। অপরিচিত একটা মেয়ের লাশ মানেই সেটাকে মার্ডার হিসেবে ধরা হবে, আরো কত কি বিপদ হবে কে জানে। এদিকে তাহসিনার টেনশনে খুব বাজে অবস্থা। সে ফ্ল্যাটে তালা দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে, ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই মেয়েকে নিয়ে আসাটাই আসলে ভুল ছিল, এই ভুলের মাসুল এভাবে দিতে হবে কল্পনাও করেনি তাহসিনা। বাইকের শব্দ পেয়ে দৌড়ে নিচে নেমে গেল তাহসিনা, দারোয়ানকে উঠিয়ে দরজা খোলাতে হবে। অন্য ফ্ল্যাটের মানুষ জেনে গেলে ঝামেলা এক্ষুনি আরো 10 গুণ বেড়ে যাবে, তাই যা করতে হবে চুপি চুপি করতে হবে। তাহসিনা দরজা খুলে রিজনকে উপরে আনতে আনতে সব কিছু বলতে শুরু করল।
আচ্ছা, কখন ঘটেছে এই ঘটনা?
কাউকে
বলনি তো?
না, তখন আমি কি বোঝাবো সবাইকে?
আচ্ছা, যখন হবে তখন কাটা, তখন দেখা যাবে। দরজাটা খুলে রাখুন, অন্য পাশে দিয়েছে
ড্রয়িং মনে হয়। আমি তো ঘুমাচ্ছি, ফাঁসি দিয়েছে, উঠতে পারিনি।
আচ্ছা ঠিক আছে, আস্তে করে দরজাটা খুলো তো।
Crusher.
presents Kuasha.
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা চলছে এবিসি রেডিও এফএম 90.2 এবং সাথে আছি শারমিন এবং শুনছি এক অদ্ভুত কাহিনী আজকে। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে তাহসিনার চাকরি চলে গেছে, অজ্ঞাত কারণেই হোক এবং তার অনেক অ্যাচিভমেন্টের কারণেই হোক, ঈর্ষার কারণেই হোক, তার বস তাকে বলে দেয় যে তাকে অফিসে আসতে হবে না, তার দুই মাসের বেতন তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে তার যে বন্ধু ফটোগ্রাফার বন্ধুটি রিজন তারও চাকরি চলে গেছে। এবং এর পরের যে সমস্যা সেটা হচ্ছে তার বাড়িতে, চাকরি যখন তার গেল গেল কিন্তু বাড়িতে এসে সে দেখতে পাচ্ছে সেই মেয়েটি অর্থাৎ সুচি যাকে সে আশ্রয় দিয়েছিল সে প্রচুর কান্নাকাটি করছে। তাকে বুঝিয়ে শুনিয়ে সে যখন ঘুমোতে যায় রাত তিনটার দিকে যখন তাহসিনের ঘুম ভাঙে সে গিয়ে দেখে যে সেই মেয়েটি যাকে সে আশ্রয় দিয়েছিল সুচি সে ফাঁসি দিয়ে ঝুলছে ফ্যানের সঙ্গে। এক অদ্ভুত কাণ্ড, এত রাতে কোথায় যাবে কি করবে, থানা পুলিশের ভয়, সবকিছু মিলিয়ে একটা অস্থির অবস্থার মধ্যে পড়ে গেছে তাহসিনা। এবং তাহসিনা তখন উপায় না পেয়ে ফোন করে তার বন্ধু রিজনকে এবং রিজন যখন তার বাড়িতে আসে আসবার পর সে রিজনকে সব খুলে বলে। আমরা দেখি তারপরে কি হয়, আপনি আসেন ইয়াতের প্রেজেন্স কুয়াশে, কিন্তু পরের পর্ব অর্থাৎ শেষ পর্ব থেকে আমরা সব জানতে পারবো। সে শেষ পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলে 23 টাকা রিচার্জে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট। সঙ্গে থাকবেন, আবারও ফিরে আসছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। তাহসিনা ভয়ে ভয়ে দরজা খুলল, আর যে পরিমাণ ভয় সে পেয়েছে এমন ভয় জীবনেও কখনো সে পায়নি। তবে যতটা ভয় সে পেয়েছে তার চেয়ে অনেকগুণ বেশি বিস্ময় যে তার জন্য অপেক্ষা করছিল সেটা তার কল্পনাতেও ছিল না। দরজা খুলে ড্রয়িং রুমে যাওয়ার সাথে সাথেই তাহসিনার মাথার উপর দিয়ে ঝড় বয়ে গেল। ড্রয়িং রুম যেমন গোছানো ছিল এখনো ঠিক তেমনই আছে, সেখানে কোনো লাশই নেই, কিন্তু ঘরে সুচিও নেই। তাহলে সুচি গেল কই? বেশ ড্রয়িং রুমে ঢুকে তাহসিনের দিকে তাকিয়ে বলল,
কই আপু, এখানে তো কিছুই নাই।
আমি কিছুক্ষণ আগে নিজের চোখে দেখে তারপর দরজা লাগিয়েছি, বিশ্বাস করো রেজা, আর বিশ্বাস কর।
কি বলো তুমি এগুলা? হ্যাঁ, লাশ কই গেল তাহলে? আচ্ছা লাশ না থাকুক, জীবিত মেয়েটা তো থাকবে, তাকে তো দেখা যাচ্ছে না।
আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে ছিল,
আমি বুঝতে পারছি ঘটনা আসলে কিচ্ছু না। ওই মেয়ে নিশ্চয় চলে গেছে, কিন্তু তুমি মনে হয় এখনো মিস করছো, আর তাই এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো।
আমি বাসায় ঢুকেও সুচির সাথে কথা বলেছি রিজন।
তাহলে এখন সে কোথায় যাবে?
আমি জানি না, আমি কিচ্ছু জানি না, মাথা কাজ করছে না, একদম কাজ করছে না।
তুমি একটা কথা শোনো, বাদ দাও, যার যেখানে খুশি সেখানে যাক, বড় কোনো বিপদে পড়ে যাওনি এটাই হচ্ছে বড় কথা। আমি তো ভাবছিলাম লাশ নিয়ে কোন না কোন ঝামেলায় পড়ি কে জানে,
কিন্তু মেয়েটা যাবে কোথায়?
জাহান্নামে যাক, মরে যায়নি এটা হচ্ছে বড় কথা, আর মরে গেলেও তোমার বাড়িতে মরে নাই এটা হচ্ছে খুশির খবর।
কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু বুঝতে পারছি না।
সকালবেলায় চাকরি গেল, রাতের বেলায় যে জেলে যেতে হয় নাই, শুকিয়া করো বুঝছ। আমি তো বলেছিলাম কি না কি দেখবো এসে।
থাক, তোকে দেখে কষ্ট দিলাম, কিন্তু আমার এখনো মনে পড়ছে ঘুমানোর আগেও আমি মেয়েটার সাথে কথা বলেছি, মেয়েটা উধাও হয়ে যাবে বিশ্বাস করতে পারছি না।
বিশ্বাস করতে হবে না তোমাকে, ওকে একটা ফ্রেশ ঘুম দাও, আমিও চাই ঘুমাই, কাঁচা ঘুম ভেঙে চলে এসছে আপু।
ঠিক আছে যা।
রিজনকে বিদায় দিয়ে এসে তাহসিনা ঘরে ঢুকলো, ঘরে ঢুকে চমকে গেল, হাতে সুচি বসে আছে। কি অদ্ভুত ব্যাপার, এই মেয়েটুকুন কোথায় ছিল? তাহসিনা অবাক হয়ে সুচির দিকে তাকালো।
তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি ঘুম থেকে উঠে তোমাকে খুঁজছিলাম।
কেন, আপনি তো আমাকে দেখেছিলেন, আমি তো আপনার ড্রয়িং রুমেই ঘুমছিলাম। আজ আমার মৃত্যুবার্ষিকী, এক বছর আগে এই দিনে এখানে সুইসাইড করেছিলাম আমি। এক বছর পর
একই দিনে আপনি সেই দৃশ্যই দেখেছেন।
কি বলছে বলে আবোল তাবোল?
আমি কোনো আবোল তাবোল বলছি না। আপনার এখানে আসার আগে আমি আমার হাজবেন্ড এখানে থাকতাম, তখন আমি সুইসাইড করি।
দেখো মেয়ে, খবরদার কোনোভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। আমি সাংবাদিক মানুষ, হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ছাড়বো না।
আপনি চাইলেও আমাকে ছাড়তে পারবেন না, কারণ আমি এখানে মিশে গেছি। মৃত মানুষকে এত সহজে দূরে সরানো যায় না। আর আপনি ঘামছেন কেন? ভয় পাওয়ার কিছুই নেই, আমি নিজে আপনাকে মারবো না। তবে আপনি আমাকে দেখে দেখে মরবেন।
তুমি তুমি এক্ষুনি এক্ষুনি বাসা থেকে বের হও, এক্ষুনি বের হও। আর আর এতক্ষণ কোথায় ছিলে তুমি? যখন রিজন ছিল তখন কোথায় ছিলে তুমি?
হ্যাঁ, ফ্যানের সাথে ছিলেছিল। কেন, লাশ সরিয়ে ফেলবেন এরকম প্ল্যান করেছিলেন?
কি চাও তুমি, কি চাও?
আমি কিছুই চাই না, মৃত মানুষ কিছুই চায় না। যা চায় সব জীবিতরাই চায়, যা পায় তাও জীবিতরাই পায়।
দেখো বল, আমি জানি না তুমি কি বলছো কিংবা কি বলতে চাচ্ছ। তুমি মৃত না জীবিত তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তুমি প্লিজ চলে যাও, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি তাই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। প্লিজ,
আমি এখান থেকে যাব না, কোনোভাবেই যাব না। আর আপনিও আমাকে বিদায় করতে পারবেন না। কিছু জিনিস কিছু মানুষ চাইলেও করতে পারে না, আপনিও সেটা পারবেন না।
আমি কি পারবো কি পারবো না সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। তুমি কোথাও যাবে না, ঠিক আছে? তোমাকে আমি দেখাচ্ছি যে আমি কি করতে পারি।
তারপরে সুচিকে ভেতরে রেখে সিঁড়ির সামনে এসে আবার রিজনকে কল করল। ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে মরার আত্মা বসে আছে, তা বিশ্বাস করতেও তো কষ্ট হচ্ছে। নিজের যেখানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেখানে মানুষকে বিশ্বাস করাবে কিভাবে? নাকি সে পাগল হয়ে যাচ্ছে? একা একা এত কিছু দেখছে, সে আবার রিজনকে কল করল। নিশ্চয়ই রিজন এখনো রাস্তাতেই আছে।
আমার মাথা কাজ করছে না, আমি জানি না। তুই আয়, তুই আয় প্লিজ আয়।
আমি তো প্রায় বাসায় পৌঁছে গেছি।
আরে তোর বাসায় যেতে হবে না, তুই এখানেই থাকিস, হ্যাঁ? এখন একটু আয় প্লিজ ভাই, প্লিজ।
এক রাতের ঝড়ে তাসিরের একদমই খারাপ অবস্থা, তাকে দেখতে কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে। আর বিধ্বস্ত দেখাবেই বা না কেন, মৃত মানুষ তার ঘরে বসে আছে। সেই মৃত মানুষটার সাথেই সে তিন দিন ধরে বসবাস করছে। এগুলো দেখার পর কি কেউ নর্মাল থাকতে পারে? রিজন আবারও কিছুক্ষণের মধ্যে চলে আসলো। গাঙ্গন আবারও বিরক্ত হয়ে দরজা খুলল। রাত তিনটা থেকে কি যে তামাশা শুরু হয়েছে সেটা ভাবতেই কেমন যেন লাগছে। রিজন আবারও উঠে দেখল তাসিরা দরজা লাগিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। 217
কই, কি হচ্ছে তোমার, আবার কেন আসতে বললে?
ওই মেয়ে আবার চলে এসেছে, বল কি, ও নাকি মৃত মানুষ? হ্যাঁ।
কি, এখন কোথায় সে মেয়ে?
ওই যে ওখানে বসে আছে।
ওই কোথায় বসে আছে?
আমার ড্রয়িং রুমে। তুই একটু দেখ না প্লিজ, দেখ ওই মেয়ে কি চায়, বল না চলে যেতে এখান থেকে।
আচ্ছা দরজা খুললো না তো দেখবো কি করে? এখানে তো কেউ নেই।
এখানেই ছিল, বিশ্বাস কর একটু আগে এখানে ছিল রিজন, এই জায়গাটাতে, এই যে ঠিক এই জায়গাটাতে বসেছিল।
আপু জব চলে যাওয়ার পর তোমার মন আসলে অস্থির হয়ে আছে, বুঝছো? আর এই কারণেই তোমার হ্যালুসিনেশন হচ্ছে।
আমি না একটু আগে একই কথা বলেছি রিজন, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে আমার।
আমি বুঝতে পারছি যে তোমার কি হচ্ছে।
কি?
তোমার যেটা হচ্ছে সেটার নাম হ্যালুসিনেশন। এখন চিন্তা ভাবনা বন্ধ করো আর ঘুমাও।
আমি জানি আমি তো খুব জ্বালাচ্ছি না, সরি রে, খুব সরি।
আমাকে সরি বলার কিছু না, তুমি ঘুমাও, আমি সকালবেলা বাসায় গিয়ে তারপর ঘুমাবো, ঠিক আছে?
ওকে। শোন, আসলে কি আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি রে? কিছুই তো বুঝতে পারছি না।
বললাম টপু, তোমার কিচ্ছু বুঝতে হবে না, তুমি ঘুমাও।
কিছু হবে না বললেই যদি সব সমাধান হয়ে যেত তাহলে তো বেশ ভালোই হতো, কিন্তু বাস্তবতা কঠিন, আসলেই কঠিন। আর তাই তাহসিনের মাথা থেকে সূচিকে বের করা গেল না। সূচিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দিল তাহসিনা। খোঁজা দেখাটা খারাপ কিছু না, কিন্তু ঝামেলা হয় তখনই যখন কোনো কিছু খারাপ প্রভাব কারোর উপর পড়তে শুরু করে। তাহসিনা সূচির সাথে কথা বলা এত বেশি বেড়ে গেল যে রাস্তায় হাঁটার সময়ও সে সূচির সাথে কথা বলত, কখনো ভালো কখনো মন্দ। তাহসিনার এই অস্বাভাবিক আচরণ অনেকেরই চোখে পড়ল। রিজন তো তাহসিনাকে জোর করে এক মনোবিদের কাছেও নিয়ে গেল। মনোবিদ তাহসিনাকে একা থাকতে নিষেধ করল, বললেন কিছুদিনের জন্য অন্য কোথাও থেকে ঘুরে আসতে। কিন্তু কে শুনে তার কথা? তাহসিনা দিন দিন আরো বেশি একা হতে শুরু করত। নতুন অনেক চাকরির অফার আসা সত্ত্বেও কোনো চাকরিতে জয়েন করল না সে। তবে ঘটনা তো ঘটল একদিন দুপুরে। তাহসিনা ছাদে সচরাচর না গেলেও সেদিন কি মনে করে যেন ছাদে গেল, আর তখনই দেখল।
সত্যি তুমি কি আমার মাথা থেকে সরবে না?
মৃত মানুষ সব জায়গায় ছড়িয়ে আছে, সেখান থেকে সরে যাওয়ার ক্ষমতা কারোর নেই।
তাহলে আমি একা কেন তোমাকে দেখতে পাচ্ছি? সবকিছু কি আমার হ্যালুসিনেশন?
সেটা আমি জানি না, তবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাকে দেখতে হবে। আর আমি যে মিথ্যা বলছি না, আমি যে সুইসাইড করেছিলাম সেটার প্রমাণ তো আপনি পেয়েছেন। দারোয়ান তো আপনাকে সবকিছুই খুলে বলেছে, বলেনি?
মানুষ আমাকে পাগল ভাবছে, আমি যে মেনে নিতে পারছি না। আমাকে সমাধান দাও, আমাকে একটু সমাধান দাও প্লিজ।
আপনার সমাধান আপনার সামনে।
আমি কি দোষ করেছিলাম?
এখানে কেউ কোনো দোষ পাবেন। আমি সুইসাইড করে ভুল করেছি, আপনি আমাকে নতুন করে জায়গা দিয়ে ভুল করেছেন। এখন আপনি দুনিয়ার যে প্রান্তেই যান আমিও সেখানেই যাব। যদি আমি মরে যাই তাহলে? তাহলে তো আপনি আমার দলেই চলে আসলেন। মরতে চাইলে মরতে তো পারেনি, রাস্তা তো খোলাই আছে। ছাদ থেকে লাফ দিয়ে দিন একেবারে চিরমুক্তি।
সত্যি সত্যি ছাদ থেকে লাফ দিয়ে দিল। মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই অনেক বেশি ভালো মনে হলো। এদিকে তাহসিনের মৃত্যুর পর বিশাল এক শোক প্রকাশ করে রিপোর্ট করলো তার আগের পত্রিকার অফিস। মাঝে মাঝে আমাদের মন এবং মানসিক অবস্থা আমাদেরকে পুতুল বানিয়ে ফেলে, তখন আর কিছুই করার থাকে না। তাহসিনের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আর এভাবে যারা হারিয়ে যায় তাদের কাউকেই পৃথিবী মনে রাখে না, কারণ পৃথিবী অনেক বেশি নিষ্ঠুর একটি জায়গা। যতটা দেখা যায় তার থেকেও অনেক বেশি নিষ্ঠুর। আজকের কাহিনীর নাম আত্মা।
আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। তাহসিনার চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, সুচির চরিত্রে অভিনয় করেছেন শেখুস্তা বিচারি, রিজনের চরিত্রে ছিলেন শান্ত বড় অর্থাৎ অরণ্য শান্ত, এডিটরের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর এবং তাহসিনার মায়ের চরিত্রে ছিলেন মিলু। তো আজকের কাহিনী এখানে শেষ হয়ে গেল এবং শেষ করবার, অনুষ্ঠান শেষ করবার আগে আরো একবার জানিয়ে দিই, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেল বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম, এয়ারটেলে 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525#। তো সবাই খুব ভালো থাকবেন, আবার কথা হবে পরের সপ্তাহে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।